നമോ മഹാവദന്യായ കൃഷ്ണ പ്രേമ പ്രദായ കൃഷ്ണായ കൃഷ്ണ ചൈതന്യം വൈരാഗ്യ വിദ്യ നിജ ഭക്തി യോഗ ശിക്ഷാർത്ഥമേക പുരുഷ പുരാണ ശ്രീകൃഷ്ണ ചൈതന്യ ശരീരധാരി കൃപാംബുദീർഘസ്തമ പ്രപത്തി ഹേ കൃഷ്ണ കരുണാശിപേശ ഗോപികാകണ്ഠ രാധാകണ്ഠ നമസ്തേ നമോ ബ്രഹ്മണ്യ ദേവായ ഗോ ബ്രഹ്മണ ഹിതായ ച ജഗദ്ധിതായ കൃഷ്ണായ ഗോവിന്ദായ നമോ നമഃ തപ്ത കഞ്ചന ഗൗരംഗീ രാധേ വൃന്ദവനേശ്വരീ വൃഷഭാനുസുതേ ദേവീ പ്രണമാമി ഹരി പ്രിയ വൃന്ദായൈ തുലസീദേവൈ പ്രിയായൈ കേശവശ്ച കൃഷ്ണ ഭക്തി പ്രദേ ദേവീ ശക്തവത്യൈ നമോ നമഃ നാരായണം നമസ്കൃത്യ നരം ചൈവ നരോത്തമം ദേവീം സരസ്വതീം വ്യാസം തതോ ജയന്തിരയേ തമാദിദേവം കരുണാനിദാനം തമാലവർണം സുജിതാവതാരം അപാര സംസാര സമുദ്ര സേതും ഭജാമഹേ ഭാഗവത സ്വരൂപം വഞ്ചാകൽപതരുഭ്യ കൃപാ സിന്ധുഭ്യേവ പതിതാനം പാവനേഭ്യോ വൈഷ്ണവേഭ്യോ നമോ നമഃ ഹരി കൃഷ്ണ 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 ഹരി 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 രാമ ഹരി
വ്രത ആരംഭ হয়েছে এটি হলো চতুর্থ মাস তিনটে মাস আমাদের কেটে গেছে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাসে কার্তিক ব্রত পড়ছি কার্তিক ব্রতের অপর নাম দামোদর ব্রত সূর্য ব্রত বা নিয়ম সেবা এই মাসে ভগবানের প্রতিবিধান করলে ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ করলে ভগবান বিশেষ খুশি হন। এই মাস দামোদর কৃষ্ণের ভীষণ প্রিয় মাস এবং শ্রীজি রাধাদেবীরও বিশেষ প্রিয় মাস। শাস্ত্রে চাতুর্মাস ব্রতের মধ্যে ঊর্জাদর একটা কথা লেখা আছে, চৌষট্টি প্রকার ভক্তাঙ্গ যাজনের কথা শাস্ত্রে উল্লিখিত হয়েছে। ভগবানকে চৌষট্টি রকমে ভালোবাসা যায়, যার নাম ভক্তাঙ্গ, তার মধ্যে একটা আছে ঊর্জাদর। যেহেতু ঊর্জাদর দেখা আছে সেই জন্য অনেক সুবিধাবাদী ভক্ত তারা ঊর্জাদরের পরেই জোর দিয়ে থাকেন। কিন্তু চাতুর্মাস ব্রতের যে বিধান আছে শাস্ত্রে সেটাকে প্রায় একরকম উপেক্ষাই করা হয়। আমাদের পূর্বপূর্ব মহাজনগণ গোস্বামীগণ তারা এই চাতুর্মাস ব্রত পালন করেছেন বিশেষ শ্রদ্ধা ভক্তির সহ। বর্তমানে চাতুর্মাস ব্রত প্রায় একরকম উঠেই গেছে, সকলেই কার্তিক ব্রত পালন করবার চেষ্টা করেন, তাতেই চাতুর্মাস্য ব্রতের ফল লাভ করারও চেষ্টা করে থাকেন। দেখা যায় আমাদের পূর্ব মহাজন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি রাধাভাবে শ্রীগৌরাঙ্গ মূর্তিতে জগতে প্রকটিত হয়েছিলেন, অখিল লোকগুরু অখিল লোক শিক্ষক রূপে জগতে, যিনি সাধন ভজন নিজেই শিক্ষা দিয়েছেন, স্বয়ং ভগবান নিজে হাতে শিক্ষা না দিলে আমরা শিক্ষাটা ঠিক মানতে পারি না। কাল প্রসঙ্গক্রমে আলোচনা করেছিলাম আমরা গীতার বাক্য, কৃষ্ণ অর্জুনকে বলছেন উৎসিদেয়ুরিণে লোকা ন কুর্যা কর্মচে বাহন। অর্জুন, আমি নিজে স্বয়ং মালিক হয়েও কষ্টকর পরিশ্রম কেন করছি জানো? যদি আমি এই কষ্টকর পরিশ্রম না করি তাহলে লোকে কেউ কিছু করবে না, সেই জন্য আমি মূল মালিক হয়েও আমাকে এ কষ্ট স্বীকার করে জগৎকে শিক্ষা দিতে হচ্ছে। গীতায় এটা স্পষ্ট। আবার এ কথাও তিনি অর্জুনকে বলছেন লক্ষ্য করে, যত যদা আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতরোজন সযত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন অনুশীলন করেন যা শিক্ষা দেন সবটাই পরবর্তী যারা সাধক আছেন তারা সেটাকে মেনে নেন, সেইটারই অনুবর্তন করেন, সেই জন্য আমাকে এই কষ্টকর পরিশ্রম করতে হচ্ছে। চৈতন্য মহাপ্রভু তিনি তো অভিন্ন ব্রজেন্দ্র নন্দন, রাধা ভাবদ্যুতিষু বলিতং নৌমি কৃষ্ণস্বরূপম, সেই মূর্তিতে তিনি এসেছেন, তার আগমন বার্তা শাস্ত্রে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে বোঝানো আছে, তার স্বরূপ ব্যাখ্যা করা আছে। নরহরি সরকার ঠাকুর তিনি একটা শ্লোক রচনা করে তার আবির্ভাবের কথা ঘোষণা করেছেন, কৃষ্ণ দেব কলিযুগ ভবং লোকমালক্য সর্বং পাপাসক্তং কৃপা সিন্ধুশ্চৈতন্য মূর্তি তস্মিন জেষাং নভবতি সদা কৃষ্ণ বুদ্ধির্নরানাম ধিক্তান ধিক্তান ধিগিতি ধিগিতি ব্যবহৃত কিং মৃদঙ্গ। মৃদঙ্গে যে খোলের বোল আছে সেই বোলের মধ্যে এই কথাটা বলা হচ্ছে কি, তার জীবনে ধিক, তার জীবনে ধিক, ধিক্তান ধিক্তান, এই বোলের মধ্যে সে পরম করুণাময় যে ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি গৌরাঙ্গ মূর্তিতে শচী সিন্ধু গর্ভমাঝি আবির্ভূত হয়েছেন, কলিজীবের অশেষ দুর্দশা দেখে পাপাসক্তান কৃষ্ণ চৈতন্য মূর্তি তিনি জন্মগ্রহণ করছেন তাদের কল্যাণের জন্য। এখানে যে ভগবান তাতে যদি কারো ভগবত বুদ্ধি না হয় কৃষ্ণ বুদ্ধি না হয় তাহলে সেই ব্যক্তি স্বচ্ছ স্বচ্ছতর, তাকে যদি কেউ সাধারণ মনুষ্য বুদ্ধি করে তাহলে জগতের অকল্যাণ, কথাটা ব্যাখ্যা করেছেন। তা সেই জগৎগুরু লীলাভিনয়কারী ভগবান জগৎকে কিভাবে সাধন ভজন করতে হবে, কিভাবে ভগবানকে পেতে হবে, কেমন আকুলতা ব্যাকুলতা প্রয়োজন শিক্ষা দিয়েছেন। তিনি নিজে চাতুর্মাস ব্রত করেছেন চৈতন্য মহাপ্রভু। আপনারা জানেন দক্ষিণ দেশে গিয়ে তিনি চাতুর্মাস ব্রত করেছেন শ্রীরামনামে। পরবর্তীকালে তার পার্ষদগণ তারাও সে নীতি আদর্শ প্রদর্শন করেছেন। সকলের শেষের দিকে যদি আমরা টানি তাহলেও দেখা যায় সিদ্ধ জগন্নাথ দাস বাবুজি মহারাজ, শ্রীল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, অষ্টমদীয় গুরুপাদ বংশীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী, এরা সবাই চাতুর্মাস ব্রত করেছেন, ঐর্যব্রত পালন করেছেন সুন্দরভাবে। কিন্তু এখন আমরা কিছুটা ফাঁকিবাজির মধ্যে পড়ে গেছি, বাজারটা কিছু সস্তা করে নিচ্ছে, কষ্ট স্বীকার করার প্রবণতা ধৈর্য উৎসাহ আমাদের নাই, সেই জন্যই চাতুর্মাস্যকে প্রায় বাদ দিয়ে এসে পড়েছি কার্তিক মাসের মধ্যে। সবটাই করতে হবে, যেমন আজকাল সরস্বতী প্রভুপদের সময়ে যখন তিনি প্রথম মঠ মিশন যখন গড়েন আরম্ভ করেন সে সময় আইনের কিছুটা প্রথমের দিকে শিথিলতা ছিল, কিন্তু পরবর্তীকালে পুরো আইনটা চালু হয়েছে। ব্রতোৎসবাদির যেসব স্মৃতি গ্রন্থ রয়েছে, নবদ্বীপ পঞ্জিকা বলুন, সেই চৈতন্য পঞ্জিকা বলুন, এগুলো তো তখনও চালু ছিল, তাতে তো উপবাসের তালিকা দেওয়া আছে, উপবাস হতো। এখন অনেকেই বলছেন প্রভুপাদের সময়ে যখন এরকম কড়াকড়ি কিছু ছিল না সুতরাং আমরা এটা করব না, বা না করলেও চলে, এমন কথাগুলো এসেছে, খুবই দুঃখের কথা। আমরা তো সবসময় ফাঁক খুঁজছি, ফাঁকি দেওয়ার চেষ্টায় আছি, তার ভিতরে যদি কখনো কোথাও ফাঁকি দেওয়ার যুক্তি বা সুযোগ সুবিধা পেয়ে গেলাম আর আমাদের রাখে কে ধরে, কি বর্তমান পরিবেশ এমন হয়েছে। আমাদেরই গৌরী মঠের বিভিন্ন শাখায় বিভিন্ন জায়গায় যারা যারা পৃথক পৃথক ভাবে মঠটট করে বসেছেন তাদের অনেকের মধ্যেই দেখা যাবে তারা চাতুর্মাস ব্রত করছেন না, ওই টেনে টুনে ঊর্যব্রত কার্তিক মাসটা কোন রং করে করে। কিন্তু গুরুবর্গ যা করেছেন তাতে আপত্তি কি হচ্ছে, তার তো নজির রয়েছে, প্রমাণ রয়েছে, সেখানে ফাঁকি দিলে লাভ কি হবে, সব সস্তার বাজার করে নেওয়া হচ্ছে কেন। আজ এমন অবস্থা হয়েছে এই গৌড়ীয় মঠেরই বিভিন্ন শাখায় যে তারা বহু প্রয়োজনীয় উপবাসাদিও বর্জন করছেন। আপনারা শুনলে অবাক হবেন না, আমার কাছে খবর আছে অনেকেই আজকাল রামনবমী করেন না, নিত্যানন্দ ত্রয়োদশী করেন না, বলদেব পূর্ণিমা করেন না, মহাবিষ্ণুর অবতার অদ্বৈত সপ্তমীর আবির্ভাব তিথি পালন করেন না, মাকড়ি সপ্তমীর, এরকম আরো অনেক কিছু আছে। তা একদিকে ওদিকে উপবাস কমিয়ে দেওয়া হলো, আর একদিকে বহর বেড়েছে, যেখানে উপবাসের দরকার নেই সেখানে উপবাসের ব্যবস্থা, শিব ঠাকুরের আবির্ভাবের দিনে শিব চতুর্দশীর দিনে উপবাস না করলেও হয়, তবে যদি কেউ করেন সেই জন্য হয়তো সেখানে উপবাসের ব্যবস্থা দেওয়া হলো বা তৎপরদিন পরদিবস পালনের ব্যবস্থা দেওয়া হয়েছে। ওদিক দিয়ে বেড়ে যাচ্ছে কোনো শক্তি জাতীয় তত্ত্বের আবির্ভাবের দিনেতে উপবাসের ব্যবস্থা নাই। কেউ কেউ ব্যবস্থা দিচ্ছেন করছেন, তাহলে যেগুলো প্রয়োজনীয় ব্যাপার সেইগুলোকে বাদ দিয়ে অল্প প্রয়োজনীয় না করলেও চলে সেইগুলো করার অর্থ কী হচ্ছে, এগুলো বিশেষ লক্ষ্য করবার বিষয়। রামনবমীকে বাদ দিচ্ছেন কেউ কেউ, তার পিছনে যুক্তি কি? না, রামচন্দ্র পূর্ণ অবতার নন, সেই জন্য রামনবমী তিথি পালন না করলেও চলবে। কয়েক বৎসর এক মঠে রামনবমী তিথি উপবাস করা হলো না। এইরকম ধরনের খামখেয়ালি খুশিপনা চলছে আজকাল। আমরা যদি মহাজন যে না গতাশ্রা পান্থা এইটাই যদি আইন হয় তাহলে আমরা ওটাকে ছাড়ছি কেন, ছাড়তে যাচ্ছি কেন, আবার নূতন নূতন ব্যবস্থাই বা প্রবর্তন করছি কেন? এগুলো আমাদের হিসাব নিকাশ করা দরকার। পুরনোটাকে ধরে রাখা যদি প্রয়োজন আছে, তার পিছনে যদি যুক্তিতত্ত্ব তত্ত্ব সিদ্ধান্ত আছে, সেটা করতে হবে। কিন্তু যে জিনিস বিশেষ প্রয়োজন, যে ব্রত উপবাসের ব্যবস্থা স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিলেন, সেই জিনিসটা আমরা ছাড়তে যাচ্ছি কেন? শ্রীমান মহাপ্রভু তিনি হরিভক্তি বিলাস বৈষ্ণব স্মৃতির রচনার জন্য পয়েন্ট দিলেন সনাতন গোস্বামীকে। তার ভিতরে দেখা যাচ্ছে একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এইসবে বিদ্যাত্যাগ অবিদ্ধকরণ এসব ব্যবস্থা দেবে তুমি। সব তো লিস্টের ভিতরে এনলিস্টেড, এটা সেগুলো কি করে বাদ দিচ্ছি আমরা? তাহলে মহাপ্রভুর কথা কতটুকু শুনছি মানছি, উপরওয়ালা গোস্বামী গুরুবর্গের কথা কতটুকু শুনছি মানছি আমরা? এগুলো চিন্তা করার ব্যবস্থা নয় কি? এগুলো তো চিন্তার দরকার। এগুলো শুধু ঊর্জা দ্বারা করলে হবে না। কেন না? পূর্ববর্তী মহাজনগণ গোস্বামীগণ তারা তো পথ দেখিয়ে গেছেন। মহাজনগণ যে পথে করেছেন গমন, সেই পথ প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কৃত্তের ধ্বজা ধরে আমরাও অববরণীয়। যদি এ কথা ঠিক তাহলে ছাড়ছি কেন, আবার নূতন নূতন জিনিস টেক আপ করছি কেন যেটা অপ্রয়োজনীয়? দরকার কি? এসব জিনিসগুলো বিচার খাওয়া দরকার। করে শোনা, তোমরা জায়গা ধরছে না বলে চতুর্থ মাসে পড়ছে আজ। আজ থেকে ঊর্জব্রত, কার্তিক ব্রত বা দামোদর ব্রত বা নিয়ম সেবা আরম্ভ হচ্ছে। তা দামোদর ব্রতেতে বিশেষভাবে কিছু বিধি নিষেধ রয়েছে, ঊর্জব্রত থেকেও আরেকটু কঠোরতা আছে, সেটুকু আমরা আলোচনা করব। আর এই ব্রতকালে প্রত্যহ সত্যব্রত মুনি রচিত যে শ্রী দামোদরাষ্টকম, এটা প্রত্যহ গান করতে হবে, স্মরণ করতে হবে, আলোচনা করতে হবে, এটা বিশেষ বিধি আছে। কিছু বেশি জিনিস কিছু ত্যাগ স্বীকার করতে হবে লেখা আছে, আর কিছু কিছু জিনিস বেশি অনুশীলন করতে হবে। অন্য দিনে যতটা হরিনাম করি তার থেকে বেশি করে নাম করতে হবে, অন্য দিনে যতটুকু গ্রন্থ আলোচনা করার সুযোগ হয় তার থেকে বেশি করে করতে হবে, অন্য সময়ে যতটা সেবা কাজ করি সেই বিগ্রহের ঠাকুরের পূজা অর্চন ইত্যাদি আরো বেশি ভালো করে করতে হবে, অন্য সময়ে যতটা হরিকথা শ্রবণের সুযোগ পাই তার থেকে বেশি সুযোগ নিতে হবে, এসব কথাগুলো লেখা আছে। চাতুর্মাস্য ব্রতই করি আর ঊর্জব্রতই করি, বাড়িতে থেকে করা দায় ঠেকা গোছের। শাস্ত্রে যা বিধিবিধানগুলো আছে সেগুলো কোনো তীর্থে গিয়ে করতে হবে বা কোনো ধামে গিয়ে করতে হবে, এই নির্দেশ আছে। ন গৃহে কার্তিকিং কুরজাত বিশেষেন তু কার্তিকম, তীর্থে তু কার্তিকিং কুরজাত সর্বযত্নেন ভামিনী, শিব ঠাকুর শিবানীকে বলছেন তীর্থে গিয়ে ধামে গিয়ে কার্তিক ব্রত পালন কর, তার বিশেষ বৈশিষ্ট্য আছে কথাটার, তীর্থে গিয়ে করা ধামে গিয়ে করা এটাও বুঝতে হবে। যেসব নিয়মগুলো আছে আমি আজকে শুধু কেবলমাত্র আরম্ভ করে দেব, সময় তো হয়ে গেছে প্রায়, তাহলেও নিয়ম রক্ষা করব। বলেছি আজ তার প্রথম দিবস, ষোড়শ বিলাস পরিভক্তি বিলাস, তাতে বলছেন অথ কার্তিক কৃত্তম দামোদরং প্রপদ্দেহং শ্রীরাধা রমণং প্রভুং প্রভাবাদ যস্য তৎপৃষ্ঠ কার্তিক সেবিতু ভবেত। কার্তিক কৃত্য সম্বন্ধে বলছেন আমি রাধারমণ প্রভু দামোদরের শরণাপন্ন হই, যার প্রভাব হেতু তদীয় প্রিয়তম কার্তিক মাস পরিসেবিত হবেন। স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে কার্তিক কৃত্যাদি স্পষ্টরূপে প্রকাশ পাইয়াছে, তথাপি আমি একত্র সার সংগ্রহ করে এ স্থানে লিখিতেছি। বৈষ্ণব ব্যক্তি বিশেষ করে এই কার্তিক মাসে নিত্য দামোদরের অর্চন প্রাতঃ স্নান ব্রত প্রভৃতি কার্য সমুদায় অনুষ্ঠান করবেন। দিন বিশেষে যে ভগবত পূজনাদি করতে হবে অগ্রে লেখ্য বিশেষ বিধি দ্বারা তা বিবেচনা করবে। কার্তিক ব্রতের নিত্যতা স্কন্দপুরাণে ব্রহ্ম নারদ সংবাদে বলছেন হে ধার্মিক শ্রেষ্ঠ, যে ব্যক্তি দুষ্প্রাপ্য মনুষ্যত্বকে প্রাপ্ত হয়ে কার্তিকোক্ত ধর্ম আচরণ না করে সে ব্যক্তি পিতৃমাতৃ হত্যা নিমিত্ত পাপে পাতকী হয়। যে ব্যক্তি কোন নিয়ম ধারণ না করে যদি দামোদর প্রিয় কার্তিক মাস ক্ষেপণ করে তাহলে সে সর্বধর্ম বহিষ্কৃত হয়ে তির্যক যোনি লাভ করে। হে মুনিশ্রেষ্ঠ, যে নর কার্তিক মাসে ব্রত না করে তাকে ব্রহ্মহা গগন স্বর্ণস্তেই সর্বদা মিথ্যাবাদী বলিয়াই জানিবে। হে মুনিশার্দুল, বিশেষ করে বিধবা যদি কার্তিক মাসে ব্রত না করে তবে সে নিশ্চয়ই নরকে পতিত হবে। গৃহস্থ মনুষ্য যদি কার্তিক মাসে ব্রত না করেন তাহা হইলে তাহার ইষ্টাপূর্ত সমস্ত কর্ম বিফল হবে এবং মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করতে হবে। কার্তিক মাস উপস্থিত হলে যদি কোনো ব্রাহ্মণ ব্রতপরাণমুখ হন তাহলে ইন্দ্রাদি দেবতা সকল তার প্রতি বিমুখ হবেন। হে বিপ্রেন্দ্র, যদি কোনো ব্যক্তি কার্তিক মাসে ব্রত না করে বহু বহু যজ্ঞ দ্বারা যাগ শত শত শ্রাদ্ধাদি অনুষ্ঠান করেন তথাপি
তিনি স্বর্গলোক প্রাপ্ত হন না। যতি বিধবা বিশেষত বর্ণাশ্রমী পাঠ পুরাণাদি শাস্ত্র পাঠে কি হবে, যে ব্যক্তি জন্মাবধি যথাবিধি যে পুণ্য উপার্জন করেছে, সে যদি কার্তিক মাসে কার্তিক ব্রত না করে তাহলে তার সেই সকল পুণ্যই ভস্মীভূত হয়। যাহা দান করিয়াছে, যাহা জপ করিয়াছে, যে কিছু সমূহ তপস্যা করিয়াছে, কার্তিক মাসে ব্রত না করলে তৎসমুদায়ী বিফলতা প্রাপ্ত হয়। এ নারদ, কার্তিক মাসে উত্তম বৈষ্ণব্রত না করলে সপ্ত জন্মার্জিত পুণ্য নষ্ট হয়। হে মহামুনে, যারা কার্তিক মাসে পবিত্র বৈষ্ণব নামক এই ব্রত করেন নাই, এই সংসার মধ্যে সেই সকল মানুষকে পাপস্বরূপ বলে জানবে। পরপর আলোচনা করা যাবে রোজই কিছু কিছু, আজ এখানে এইটুকু থাক। নমানীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রাজমানম যশোদা ধিয় লুখ লব্ধবমানং পরামৃষ্টমত্যং ততদ্রুত গোপ্যা। এর অন্বয় আছে, মূলানুবাদ আছে, টিকানুবাদ আছে, সবই আলোচনা করতে হবে রোজই। আজ আমি শুধু আরম্ভ করে রাখব মূলানুবাদ। যার গণ্ডদ্বয়ে দোদুল্যমান কুণ্ডলদ্বয় ক্রীড়া করছে, যিনি গোকুল নামক অপ্রাকৃত চিন্ময় ধামে শোভমান, যিনি দধিমাণ্ড ভগ্ন করার অপরাধে মাতা যশোদার ভয়ে ভীত হয়ে উদুখল থেকে লম্ফ প্রদান পূর্বক অতি বেগে ধাবমান, মাতা যশোদাও তদপেক্ষা অধিক বেগে পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়ে যাওয়ার পৃষ্ঠদেশ ধারণ করেছিলেন, সেই সচ্চিদানন্দ স্বরূপ সর্বশক্তিমান শ্রীকৃষ্ণকে আমি নমস্কার করি।
ভক্তিভাবে কে সব কে অর্চনা না করেন, তারা জমদূত কর্তৃক যন্ত্রে চড়ে নরকেই গমন করেন।
সমুদায় তীর্থে স্নান করলে যে ফল হয়, সর্বপ্রকার দান করলে যে ফল হয়, কার্তিক মাসের ফলের সঙ্গে সেই সব কোট্যাংশেরও এক অংশ হতে যোগ্য হয় না। এ বৎস, যেমন নদী পর্বত এবং সমুদায় সকলের ক্ষয় উৎপন্ন হয় না, তদ্রূপ কার্তিক মাসে যা কিছু পুণ্য করুক বা পাপী করুক তার কখনো ক্ষয় হয় না। সেই জন্য আপনারা সবাই পাপ পুণ্য দুটোই করবেন না। এখানে একটা কথা বলা হয়েছে, শাস্ত্রে এমন অনেক ধরনের কথা আছে যে কথাগুলো মানেটা একটু উল্টো পাল্টে। যে কথা দুই রকম ধরনের অর্থ বহন করে, পুণ্য করতে হবে ভালো কথা, পাপ করবে না, তার সব পাপ কেটে যাবে, এই জন্যে যদি আমরা পাপটাও করি তাহলে সেটা কিন্তু নাম অপরাধের মধ্যে চলে যাবে, তা হবে না। নাম বলে পাপ বুদ্ধি হয়ে যাবে, সেটা নয়, মুখ্য তাৎপর্য বুঝতে হবে। হে ব্রাহ্মণ, কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ নাই, বেদের সদৃশ শাস্ত্র নাই, গঙ্গার সমান তীর্থ নাই, অতএব বৈষ্ণবগণের সম্বন্ধে কার্তিক মাস সর্বদা প্রিয় বলে জানবে। আরে বৈষ্ণবগণের পক্ষে লেখা হয়েছে, তাহলে অবৈষ্ণবদের পক্ষে নয় তো? যদি প্রশ্ন ওঠে সকলের জন্য, যুগের সমান যুগ নাই বলা হয়েছে। কেন? সত্যযুগে ধর্ম চতুষ্পাদ ছিল পূর্ণ, সেই জন্য সত্যযুগের মহিমা বিশেষ করে বলা আছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতের তৃতীয় অধিবেশন স্থান যে নৈমিষারণ্য, সেখানে 60,000 ঋষি বসেছিলেন, তাদের একটাই প্রশ্ন ছিল। দ্বাপর যুগ শেষ হয়ে যাচ্ছে, কলি যুগ এখন, তা কলি যুগে আমরা ধর্মকর্ম কি করে রক্ষা করব, এই প্রশ্ন ছিল। শৌনকাদি ঋষিগণের প্রশ্ন ছিল। কলের দোষণীদের আয়োজন অস্তিজ্যে কো মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। দারুণ কলিকাল আসছে, আমরা ভীত সন্ত্রস্ত, কলিজীব কি করে উদ্ধার লাভ করবেন, তার ব্যবস্থা কি আছে বলুন। সুত গোস্বামীর কাছে প্রশ্ন। সুত গোস্বামী বললেন যে প্রশ্ন তো পরীক্ষিত মহারাজ করেছিলেন আমার গুরুদেবের কাছে, মানে সুখদেবের কাছে, তিনি তো এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, তা আমি সেইটা আপনাদের কাছে আলোচনা করছি, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। কি উত্তর দিয়েছেন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী? বলছেন কাল কলিকাল সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কলি অশেষ দোষের আকর, এটাও ঠিক কথা। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত, কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিজীব উদ্ধার লাভ করবেন, এই তো ব্যবস্থা দেওয়া আছে। সুতরাং হে ঋষিগণ, আপনারা ঘাবড়াচ্ছেন কেন, চিন্তা করছেন কেন, ব্যবস্থা দেওয়া আছে। ঋষিগণ তাতে আশ্বস্ত হলেন। কলিজীবের দুর্দশার কথা চিন্তা করে তারা খুব দুঃখিত চিন্তিত হয়েছিলেন, তা ব্যবস্থা তো দেওয়া আছে। এখানে বলছেন যুগের সত্যযুগের সমান যুগ নাই, ব্যাপারটা কি? সত্যযুগে চতুষ্পাদ ধর্ম পূর্ণরূপে ছিল, সত্য শৌচ দয়া দান, এক এক যুগ সরে গেছে আর এক একটা জিনিসও সরে গেছে। সত্যযুগ শেষ হয়েছে, সত্য চলে গেছে, ত্রেতা যুগ চলে যাচ্ছে, শৌচ চলে গেল, দ্বাপর যুগ চলে গেল, দয়া চলে গেল, কলিকালে দান ধর্মে প্রতিষ্ঠিত কলিকাল। কিন্তু প্রত্যেক যুগেই নাম সংকীর্তনের ব্যবস্থা আছে, কোন যুগে নাম সংকীর্তন ছাড়া চলেনি। চার যুগের যে তারা ব্রহ্ম নাম, সেসব ভগবানেরই নাম, ভগবানের নাম ছাড়া অন্য নাম নয়। যারা আজকাল কল্পনা করছেন কষ্ট কল্পনা যে ভগবানের নাম ছাড়া অন্য নাম করলেও আমাদের কিছু ব্যবস্থা হবে, মিথ্যে কথা, বাজে কথা। এবং কোন নাম করতে হবে তাও খুব সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে, কৃষ্ণ নাম কীর্তন, অন্য আধিকারিক দেব দেবীর নাম নয়, ভগবানের নাম, নারায়ণের নাম, বিষ্ণুর নাম, কৃষ্ণের নাম, এ কথা বলা আছে। এত পরিষ্কার ভাবে লেখা থাকা সত্ত্বেও আর সন্দেহের কি কথা কি আছে? সাধন ভোজন ব্যাপারটাই ভগবানকে লক্ষ্য করে, কৃষ্ণকে লক্ষ্য করে। কেন এই কথা বলছেন? যেহেতু উপাসনার কথা, আরাধনার কথা, সাধন ভজনের কথা, সেই জন্যেই কথাটা আসছে। আমরা কার নাম জপ করব? কৃষ্ণ নাম জপ করব। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জান কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে সব জায়গায় তো কৃষ্ণ কথাটাই এসেছে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, তো কৃষ্ণ নামের কথাই তো এলো। হরের নাম হরের নাম হরের নামই বকেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যতা। তো ত্রিসত্য করে বলছেন শাস্ত্র, সেখানে হরি নাম, অন্য কোন নামের ব্যবস্থা। সুতরাং কৃষ্ণ নাম হরিনামই করতে হবে আমাদের, এর দ্বারা ভক্তি লাভ হবে, মুক্তি লাভ হবে, ভক্তি লাভ হবে, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি সব লাভ হবে। এই নাম সাধন এবং এই নাম সাধ্য, এটা বোঝানো আছে সুন্দরভাবে। যারা সত্যযুগে বাস করেছিলেন তারা অনেক সৌভাগ্যবান বলে বলি আমরা। কিন্তু কলিকালে খুব একটা অসুবিধা নাই, আবার একটা বিশেষ কলি যার নাম ধন্য কলি। যে যুগে ভগবান এসেছেন তার যে পরবর্তী কলি তার আবার বৈশিষ্ট্য বেশি। অষ্টাদশী তম চতুর্যুগের অন্তর্গত যে দ্বাপর যুগ ভগবান এলেন কৃষ্ণচন্দ্র, আবার এরই কলিকালে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসেছেন। সুতরাং এই কলিকে বলা হয় ধন্য কলি। ধন্যকলিতে ধন্যকলি ধন্য নিতাই চৈতন্য পরম করুণা করি তিনি এসেছেন, এটা বিশেষ কলি। এর জন্য তো ব্যবস্থা সব ভালো ভালো ব্যবস্থা দেওয়া আছে, সুতরাং প্রস্থানের কোনো কারণ নেই। যদি মনে করি আমাদের লোকসানে পড়ে গেছি তা নয়, ঠিক মহাজন পদাবলীর মধ্যে আমরা পাচ্ছি এক জায়গায় সেখানে রয়েছে যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদীয়া নগরে অবতার তখন না হইলে জন্ম এ দেহের কিবা কর্ম মিছা মাত্র বহি ফিরিবার। একটা দুঃখের কথা বলা হয়েছে যে গৌর নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্ব যখন জগতে আবির্ভূত হয়েছিলেন আমার তখন জন্ম হয়নি, তাদের সাক্ষাৎ সান্নিধ্য লাভ করিনি। এখানে দুঃখের কথা একটা আছে, কিন্তু আবার একটা জিনিসও আবার গুরু বৈষ্ণবগণ পদকর্তা চিন্তা করেছেন যে তখন যদি আমার জামার ঘর কম ছিল, যদি আমি তাদের দর্শন করে যদি অপরাধ করে ফেলতাম, সেও তো আর একটা কথা। আমি কৃষ্ণের ভক্ত হব, এর থেকে ভালো ভাব আমি নিতাইগৌরের ভক্ত হব, ভালো কথা। আবার কৃষ্ণ ভক্ত বললে একটু অহংকার আছে, সেই জন্য বললেন আমি কৃষ্ণ ভক্ত হতে চাই না, বলে তাহলে কি হবেন আপনি? না আমি ভক্তের ভক্ত, তাই একটা বিচার। কৃপাচার্য বোধ হয় বললেন মজ্জন্মন ফলন্দন মধুকৈট ভারে মত প্রার্থনীয় মদনুগ্রহ এসব, আমার এইটাই জীবনের সফলতা, আমার প্রতি এইটাই কৃপা আমি মনে করবো কি ভগবান যদি আমাকে ভাবেন। কি ভাবেন? তদভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্ত ইতিমান স্মর লোকনাথ। হে লোকনাথ, হে ভগবান, তুমি যদি আমাকে তোমার ভৃত্তের ভৃত্তে ভৃত্ত দাসানুদাস দাসানুদাস বলে ভাবো তাহলে আমার জীবন সার্থক জন্ম সফল। দৈন্য আমি যদি কৃষ্ণের ভক্ত বলি তাহলে অহংকার আছে, আমি যদি কৃষ্ণের ভক্ত বলি তাহলে কিছু অহংকার থেকে যায়, কিন্তু আমি কৃষ্ণের ভক্তের ভক্তের ভক্ত এমন কথা যদি আসে তাহলে অহংকার থাকলো না। কিন্তু সেটা অন্তরের ব্যাপার, এটা অন্তরনিষ্ঠা অন্তরদর্শী, মুখে বললে হবে না, তাহলে অভ্যাসটা রাখতে হবে।
খুলে বলতে পারি এ কথাও রয়েছে চৈতন্য চরিতামৃত করা এক জায়গায় বলছেন, ভক্ত বলে যে অভিমান, ভৃত্ত বলে যে অভিমান, সেবক বলে যে অভিমান, এটা খুব বড় কথা। অল্প করি নামানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। খুব সুন্দর কথা, এটাও তো বুঝানো হয়েছে আমি ভগবানের সেবক সেবিকা, এটা বহু ভাগ্যের কথা। আগে আমার ভিতরে দৈন্যভাব আসুক, দীনতা আসুক, অমানি মানধর্ম আসুক, আর ভগবান যদি মেনে নেন, গুরু বৈষ্ণবগণ যদি মেনে নেন, তাহলে তো আমার হয়ে গেল সব। এটা হলো ঠিক দৈন্যভাব। একজন প্রচুর সদ্গুণে ভূষিত, কিন্তু যদি তার হরিভক্তি না থাকে, যদি তার শ্রদ্ধা না থাকে, শাস্ত্র বলছেন হলো না, হলো না। কেন? হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা, হরিতে যার অভক্তি তার
এই মাসে যদি অল্প উপায় দাঁড়াও
বিষ্ণু সম্পূজিত হন তাহলে তিনি নিশ্চয়ই বিষ্ণু লোক প্রাপ্ত হন। দামোদর যেমন ভক্তবৎসল বলে সকল লোকের নিকট বিদিত, চতুর্থী কার্তিক মাসও অল্পকেও অধিক করে থাকেন। দেহধারী দিকের সম্বন্ধে মনুষ্য দেহ দুর্লভ, তা আবার অনভঙ্গ, তাতেও আবার হরিবল্লভ কার্তিক মাস অতিশয় দুর্লভ।
মহিমা মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে উক্ত হয়েছে, হে দ্বিজোত্তম, কার্তিক মাসে অন্নাদি দান হুত জপ ও তপস্যা কৃত হলে তার অক্ষয় ফল কৃতিত হয়েছে। মানবগণ কার্তিক মাসে যদি বিষ্ণুকে উদ্দেশ্য করে যা কিছু দান করবেন, বিশেষত অন্নদানাদি যদি করেন, তাহলে তার অক্ষয় ফল প্রাপ্তি হয়। যে ব্যক্তি সম্বৎসর পূর্ণ অগ্নিহোত্র যাগের উপাসনা করে যে ফল লাভ হয়, কার্তিক মাসে স্বস্তিক করলে তত্তুল্য ফল লাভ হয়, এতে সংশয় নাই। যে স্ত্রী কার্তিক মাসে বিষ্ণুর আলয়ে মণ্ডল নির্মাণ করেন, আকাশে কপতি পক্ষিণী যেমন শোভা পায়, তার ন্যায় তিনিও শোভিতা হন। যে মনুষ্য কার্তিক মাসে পত্র ভোজন করে চতুর্দশ ইন্দ্রিয়ের অধিকার কাল পর্যন্ত, তিনি দুর্গতি প্রাপ্ত হন না। মনুষ্যগণ জন্ম প্রভৃতি যে সকল পাপ করেছেন, কার্তিক মাসে পলাশপত্রে ভোজন করলে তৎসমুদায় বিনষ্ট হয়। যে ব্যক্তি কার্তিক মাসে পলাশপত্রে ভোজন করেন, তার সকল কামনা বাসনা পূর্ণ হয়, সকল তীর্থের ফল লাভ হয়, তিনি কখনোই নরক দর্শন করেন না। এই পলাশান নদী স্নান, সৎকথা শ্রবণ, সাধু সেবন এবং পলাশপত্রে ভোজন, এই সকল মুক্তি প্রদান করে। হে বিপ্রেন্দ্র, যে ব্যক্তি কার্তিক মাসে অরুণোদয়ে দামোদরের আগ্রে জাগরণ করেন, তার গোসহস্র দানের ফল লাভ হয়। হে মহামুনি, যে ব্যক্তি কার্তিক মাসে শেষ প্রহরে বিষ্ণু সন্নিধানে জাগরণ করেন, বিষ্ণু পদ তাহার করস্থিত। হে ব্রাহ্মণ, সাধু সেবা, গোগ্রাস, বিষ্ণুর কথা, বিষ্ণুর অর্চন এবং শেষ প্রহরে জাগরণ, কলিযুগে কার্তিক মাসে এ সকল অতি দুর্লভ। জলধেনু নানার্থ কৃত্রিম ধেনু সহস্র এবং বৃষ রাশিস্থ দিবা করে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে জলদান করে যা প্রাপ্ত হওয়া যায়, কার্তিক মাসে তৎসংস্থাই লাভ হয়। রবিবারে সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে সন্নিহিত নামক হ্রদে যে স্নান, তা কার্তিক মাসের একদিনেতেই সেই ফল লাভ হয়। হে মুনি শ্রেষ্ঠ, মানবগণ কৃষ্ণবল্লভ কার্তিক মাসে পিতৃলোককে উদ্দেশ্য করে অন্ন জলাদি প্রভৃতি যদি দান করেন, অক্ষয় ফল লাভ হয়। হে কলিপ্রিয় নারদ, যে মনুষ্য গীতশাস্ত্রের খেলাতে কার্তিক মাস যাপন করেন, তার আর এ সংসারে পুনরাবৃত্তি ঘটে না। যে নারা কার্তিক মাসে বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন, তিনি পদে পদে তার সঙ্গে যজ্ঞের ফল লাভ করেন। যে মনুষ্য কার্তিক মাসে হরির আগ্রহ ভক্তিপূর্বক গীত বাদ্য ও নৃত্যাদি করেন, তার অক্ষয় ফল প্রাপ্তি হয়। যে ব্যক্তি কার্তিক মাসে বিষ্ণুর সহস্র নাম স্তোত্র ও গোবিন্দ্রনাথ সং পাঠ করেন, তার আর পুনর্জন্ম হয় না। হরি নারদ, যে ব্যক্তি কার্তিক মাসে শেষ প্রহর ও স্তর গান করেন, পিতৃমণের সঙ্গে তার শীতের দিকে বাস হয়। হে মনি সত্তম, যে ব্যক্তি কার্তিক মাসে বিষ্ণুকে নৈবেদ্য দান করেন, জব নৈবেদ্য দান করেন, তার জব সংখ্যা তত যুগ পর্যন্ত বাস হয়। হে মনি শ্রেষ্ঠ, যে ব্যক্তি কার্তিক মাসে কেশবের অগ্রে সাগরে বাহ করেন, যুগান্তে তা পুনর্জন্ম হয় না।
সকর্পুর অগরু বাহ করেন, যুগান্তেও তা পুনর্জন্ম হয় না। যে সকল মনুষ্য ভক্তি সহকারে কার্তিক মাসে নিয়ম করে বিষ্ণুর কথা শ্রবণ করেন, তা যদি শ্লোকের অর্ধ হয় বা শ্লোকের এক পাদ হয়, তাতেই শত গোদানের ফল লাভ হয়। হে মহামুনি,
সর্বধর্ম পরিত্যাগ করে কার্তিক মাসে কেশবের অগ্রে উন্নাস্বরূপ শাস্ত্রাবতরণ শ্রবণ করবে। হে মনীষার্দুল, কল্যাণ বুদ্ধিতে হোক অথবা লোভ বুদ্ধিতেই হোক, যে ব্যক্তি কার্তিক মাসে হরিকথা শ্রবণ কীর্তন করেন তার শতকুল উদ্ধার হয়। যে ব্যক্তি নিত্য শাস্ত্র বিনোদন দ্বারা কার্তিক মাস যাপন করেন তিনি সর্বপাপ ও দাহ পূর্বক অযুত যজ্ঞের ফল লাভ করেন। যেমন কার্তিক মাসে মধুসূদন পরিতুষ্ট হন, তদ্রূপ গো গজাদি দান ও যজ্ঞ প্রভৃতি দ্বারাও তিনি ওরূপ পরিতুষ্ট হন না। হে মনীষার্দুল, যে ব্যক্তি কার্তিক মাসে হরিকথা শ্রবণ করেন তিনি শতকোটি জন্ম দুর্গতি থেকে নিস্তার পেয়ে থাকেন। হে মুনি, যে ব্যক্তি কার্তিক মাসে যত্নবান হয়ে নিত্য ভাগবতের শ্লোক শ্রদ্ধাপূর্বক পাঠ করেন তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ হয়। মনুষ্য ইষ্টাপূর্ত প্রভৃতি সকল ধর্ম পরিত্যাগ করে কার্তিক মাসে পরমভক্তি সহকারে বৈষ্ণবগণের সঙ্গে বাস করে হরিকথা শ্রবণ কীর্তনাদি করবেন। যে ব্যক্তি কার্তিক মাসে ভূমিশায়ী ব্রহ্মচারী ও হৈশ্বাসী হয়ে পলাশপত্রে ভোজন করত দামোদর শ্রীকৃষ্ণের অর্চন করেন তিনি সকল পাপ পরিত্যাগ করে বিশ্ব সদৃশ ও ভজন আনন্দে নিবৃত হয়ে বৈকুণ্ঠে হরিসন্নিধানে আমোদিত হন। হরি জাগরণ, প্রাতঃ স্নান, তুলসী সেবন, উদযাপন ও দীপ দান কার্তিক মাসের এই সকল ব্রত, ব্রতী ব্যক্তি কার্তিক মাসে এই পঞ্চব্রত সম্পূর্ণ করলে যাতে ভক্তি মুক্তি ফলপ্রদ ফল আছে সব ফল লাভ হয়। বিষ্ণু অথবা শিব কিংবা অশ্বত্থামূল বা তুলসী কানন এই সকল স্থানে হরি জাগরণ করবে। যদি আপদগত হয়ে স্নানের নিমিত্ত জল প্রাপ্ত না হওয়া যায় অথবা ব্যাধিগ্রস্ত থাকে তাহলে বিষ্ণু নাম দ্বারা অপমার্জন দ্বারা জল স্পর্শ করবে। যে ব্যক্তি ব্রতস্থ হয়ে উদযাপন বিধি করতে অসমর্থ সে ব্রত সম্পূর্ণ নিমিত্ত যথাশক্তি বৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন করাবেন। যে ব্যক্তি কার্তিক মাসে দীপদানে আসক্ত তিনি পরদীপকে প্রবলিত করলে অথবা যত্ন সহকারে বায়ু প্রভৃতি থেকে সেই দীপকে রক্ষা করবেন। অভাবে তুলসী ও বৈষ্ণব ব্রাহ্মণের পূজা করবেন। সকল অভাব হলে ব্রতী ব্যক্তি ব্রতের সম্পূর্ণতা নিমিত্ত ব্রাহ্মণ গো তথা পিপ্পল ও বটবৃক্ষেরও সেবা করবেন। দীপদান মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে, যে ব্যক্তি কোটি সহস্র বহু বহু পাপ করেও যদি কার্তিক মাসে বিষ্ণুরালয়ে অর্ধ নিমেষের জন্য দীপদান করেন তাহলে তার সমুদয় পাপ বিনষ্ট হয়। হে বিপ্রেন্দ্র, কার্তিক মাসে কেশব প্রিয় দীপদানের মাহাত্ম্য বলি শ্রবণ কর। কার্তিক মাসে বিষ্ণুর আলয়ে দীপদান করলে পুনরায় পৃথিবীতে আর জন্মগ্রহণ করতে হয় না। সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে, চন্দ্রগ্রহণে এবং নর্মদায় দানাদি করলে যে ফল হয় কার্তিক মাসের দীপদানে তদপেক্ষা কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। বিষ্ণুর আলয়ে যে ব্যক্তি ঘৃত প্রদীপ বা তিল তৈল প্রদীপ প্রজ্বলিত করেন, হে মনীষার্দুল, তার আর অশ্বমেধ যজ্ঞে প্রয়োজন কি? অপর মন্ত্রহীন, ক্রিয়াহীন, শৌচহীন কর্ম কার্তিক মাসে জনার্দনকে দীপদান করলে সমস্তই সম্পূর্ণ হয়। যে ব্যক্তি কার্তিক মাসে কেশবের অগ্রে দীপদান করেন তাদের সর্বপ্রকার যজ্ঞ ও সকল তীর্থে অবগাহন করা হয়। স্বর্গমর্ত রসাতলে সেই পর্যন্ত পুণ্য সকল গর্জন করে কার্তিক মাসে যে পর্যন্ত কেশবের অগ্রে প্রদীপ প্রজ্বলিত না হয়েছে। হে দ্বিজ, পূর্বকালে পিতৃলোকের গাথা শুনতে পাওয়া যায় যে পিতৃগণ বলেন যদি আমাদের কুলে পৃথিবীতে এমন কোন সন্তান জন্মগ্রহণ করে
সে কার্তিক মাসে দীপদান দ্বারা কেশবকে সন্তুষ্টি বিধান করে, তাহলে আমরা চক্রপাণির প্রসাদে নিশ্চয়ই মুক্তি লাভ করব। মন্দার পর্বত তুল্য অশেষ পাপ করেও যদি কার্তিক মাসে বিষ্ণু মন্দিরে কেউ দীপদান করেন, তাহলে তাহাতেই তার সমুদয় পাপ বিনষ্ট হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কার্তিক মাসে বাসুদেবের গৃহে বা আয়তনে অথবা সম্মুখে দীপদান করলে তাতে মহাফল প্রাপ্ত হওয়া যায়। যে ব্যক্তি কার্তিক মাসে মধুসূদনের সমক্ষে দীপদান করেন, তিনি মনুষ্যলোক মধ্যে ধন্য ও কৃতজ্ঞ।